তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের মতো আজকের অনুষ্ঠানেও কোরআনে পাকের তেলোয়াত তর্জমার সাথে শুনব আমরা ইনশাআল্লাহ তাবারক তাআলা। হামদে বারী তাআলা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকবে আজকের অনুষ্ঠানে, এবং আপনাদেরকে আজকের একটি বিষয় নিয়েছি তাও জানাবো। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে মুবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত আছেন। থাকবে অনুষ্ঠানে আপনাদের কল আর SMS গুলো ইনশাআল্লাহ তাবারক তাআলা। দর্শক যে যেখানে আছি, আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই। আল্লাহ চায় অনেক কিছু জানার, শেখার, বোঝার হবে আজকের অনুষ্ঠান থেকে। নবী রহমত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করে। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা তার উপরে 100 বার রহমত নাজিল করে। আর যে ব্যক্তি 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির উপর 1000 বার রহমত নাজিল করে থাকে। আর যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির কপালের মধ্যে লিখে দেওয়া হবে, এই ব্যক্তি নিফাক ও জাহান্নাম থেকে মুক্ত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপরে আপনাদেরকে আজকের অনুষ্ঠানের বিষয় জানাবো আল্লাহ চায়। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন আমাদেরকে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون, فلا يحزنك قولهم, إنا نعلم ما يسرون وما يعلنون. أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين. صدق الله العظيم.
سبحان الله. الله تبارك وتعالى قرآن پاکے اپنار جنو امار جنو কিছু হুকুম আহকাম ইরশাদ করেছেন। একজন মানুষ, একজন ব্যক্তি, একজন মুসলমান কিভাবে সে দুনিয়াতে চলাফেরা করবে, দুনিয়ার জীবনটা সে কিভাবে অতিবাহিত করবে, আর এই হুকুম আহকাম যদি কোনো ব্যক্তি মেনে চলে, তবে আল্লাহ তাবারক তাআলা তার জন্য রেখেছেন জান্নাত। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরআন পড়ার, কোরআনের তর্জমা জানার আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, প্রত্যেকটা বিষয়ের পরিচয় থাকে, প্রত্যেকটা বিষয়েরই পরিচয় থাকে। আপনি যদি কোনো কোম্পানির একটা মোবাইল কিনেন, আগে দোকানে গিয়ে এই মোবাইলের পরিচয় জানেন আপনি। পরিচয় অর্থাৎ হলো মডেল কত, এরপরে কোয়ালিটি কী আছে, ভিডিও কেমন হবে, ক্যামেরা রেজলিউশন কেমন আছে, আরও বিস্তারিত তথ্য জানার পরে, পরিচয় নেওয়ার পরে এরপরে গিয়ে আপনি মোবাইলটা কিনে নেন। প্রায় মানুষের গেটে, বাড়ির গেটে লেখা আছে আপনার পরিচয় দিন, অর্থাৎ প্রবেশের পূর্বে আপনার পরিচয় লাগবে। আমার দেশের NID কার্ডকেও পরিচয়পত্র বলি। পরিচয়পত্র মানুষের একটা অধ্যায় থাকে। আজকে যে বিষয় নিয়েছি সেটা হলো গুনাহের পরিচয়। গুনাহের তো পরিচয় আছে, কোন গুনাহ থেকে কিভাবে বাঁচা যায়, আর কোন গুনাহ কেন হয় থাকে, আর এই গুনাহের শাস্তি কি আছে, এই গুনাহের শাস্তির ভার কেমন হবে, কতটুকু শাস্তি হবে। উদাহরণস্বরূপ যদি আমি শুরুতেই বলি মিথ্যা একটা গুনাহ, এই গুনাহের পরিচয় দিতে গিয়ে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে গুনাহ মিথ্যা এটা কবিরা গুনাহ। আর এই মিথ্যাবাদীকে কালকে আমতের ময়দানে এক আকৃতি দিয়ে তাকে উঠানো হবে, সেটাও এক পরিচয় যে এই গুনাগার মিথ্যাবাদী কালকে আমতের ময়দানে এই সুরত নিয়ে উঠবে, এটা তার পরিচয়। এরপর বলা হয়েছে মিথ্যাবাদী জাহান্নামের হকদার, হাদিসে পাকেভাবে বয়ান করা হয়েছে। কিন্তু গুনাহের পরিচয় আছে দর্শক, গুনাগারের পরিচয় নেই, এটা মাথায় রাখতে হবে আমাকে। আজ আপনি যে গুনাহই করেন না কেন সেই গুনাহের পরিচয় আছে, এটা কোন গুনাহ, কোন ধরনের গুনাহ, কবিরা গুনাহ না সগিরা গুনাহ, কোন গুনাহ, গুনাহের পরিচয় আছে। কিন্তু যে গুনাগার গুনাহটা করলো সেই গুনাগারের পরিচয় কিন্তু আমরা দিতে পারবো না, কেননা এটা একটা গোপন তথ্য মানুষের, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। গুনাহের পরিচয় আছে, গুনাগারের পরিচয় নেই। আমরা গুনাহ করার পরে আমাদের পরিচয়টা আমরা মুছে ফেলি, নিজেই ভুলে যাই যে আমি এমন ধরনের গুনাহ করেছি, কিন্তু যেই গুনাহ করছেন আপনি সেই গুনাহের পরিচয় আছে। আজ অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক তাআলা গুনাহের পরিচয় নিয়ে কিছু কথা বলবো আমরা। মোবালিকে দাওয়াত ইসলামী আব্দুল মোতালিব ভাই আমাদের সাথে আছেন এবং মিরাজ ভাইও আছেন, তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো আজকের অনুষ্ঠানে। চলুন আলোচনায় যাওয়ার পূর্বে নুরুল আমিন ভাই আছেন আমাদের সাথে, আমরা হামদে বারি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ। সজাতে আতে হে ওহে জিনকো মেরে সরকার বুলাতে হর মে বো সজাতে আতে গে ওহি জিনকো মেরে সরকার বুলাতে হে পুরো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে খালিক ও মালিক রব মোহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হা খালিক ও মালিক রব মোহান, হে খালিক ও মালিক রব মোহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাবারক ও তালার প্রশংসা জিকির রহমত পুনঃপ্রবাতের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা সবসময় আল্লাহ তালার জিকির প্রশংসা হামদ শোনার সেই সৌভাগ্য অর্জন করি যারাই অনুষ্ঠানে থাকি। যারা না থাকে তাদের তো কথাই ভিন্ন। আল্লাহ তাআলা দয়া করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় নিয়েছি গুনাহের পরিচয়। আব্দুল মুতালিব ভাই আমাদের সাথে আছেন, তার থেকেই শুরু করি, তার থেকে কিছু মাদানী ফুল আমরা শুনি। এরপরে মিরাজ ভাই আছেন, তার থেকেও শুনবো। দর্শক নাতে রসুলও শুনবো আপনাদেরকে আল্লাহ চায়। জি মুতালিব ভাই।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الله تعالى দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামের সাথে আমাদেরকে সম্পৃক্ত রেখেছেন।
আলহামদুলিল্লাহ,
দাওয়াত ইসলামের মাদ্রাসা থেকে দর্সে নিজামি কমপ্লিট করার তৌফিক দান করেছেন।
আলহামদুলিল্লাহ।
এর সুবাদে অসংখ্য গুনাহের পরিচয় আমরা জানতে পেরেছি এর সাথে সম্পৃক্ত থাকার কারণে।
রাইট।
গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত গুনাহের পরিচয়, গুনাহ বিষয়টা কি, কোন গুনাহের কি শাস্তি রয়েছে, যতক্ষণ পর্যন্ত না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আসলে বেঁচে থাকাটা কষ্ট
কষ্ট।
এই জন্যই তো বলা হয়েছে যে প্রত্যেক মুসলমানের উপর ইলমে দিন অর্জন করা ফরজ। যদি আপনি নাই জানেন, ইলিম শব্দটাই তো জানা।
জি,
আপনি যতক্ষণ পর্যন্ত জানবেন না ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আসলে আমি কি করছি,
আমলও করা যাবে না,
আমলও করতে পারবেন না সঠিকভাবে। নয়তো দেখা যায় যে চুগলখুর করার পর বলতেছে, অনেকে হিকমত আমলি বলে চালিয়ে দেয়, গীবত করার পর বলে যে আমি তার সামনে ওটা বলতে পারবো,
তার দোষটাই তো বললাম।
হ্যাঁ, তার দোষটাই তো আমি বললাম। অথচ এটা না জানার একটা কারণ যে আসলে এই গুণাটা কীরকম, এই গুণাটা কী করলে কীভাবে হয়, এর ডিফিনেশনটা কী, যতক্ষণ পর্যন্ত মানুষ জানে না ততক্ষণ পর্যন্ত এইরকমটা মানুষ বলতে থাকে। আবার আমির আলে সুন্নতের যে কুফুরি কালিমাত, এই যে কিতাবটা,
জি জি জি,
এটা অধ্যয়ন করলে বোঝা যায় যে আসলে আমাদের মাঝে কত ভুল রয়েছে, যে আমরা কত ধরনের বাক্য কথায় কথায় বলে ফেলি যে এর পরিণাম কত ভয়াবহ হয় আমরা তা জানি না, শুধু না জানার কারণে। গুনাহ আমরা জানি, সকলে এটা জানে যে গুনাহ হচ্ছে দুই প্রকার, গুনাহে সগিরা, গুনাহে কবিরা। গুনাহে সগিরা যদি আমরা তুলনামূলকভাবে দেখি, সগিরার অর্থ হচ্ছে ছোট, আর গুনাহ তো গুনাহ, ছোট গুনাহ। তবে বড় বড় জগৎ বিখ্যাত যারা আলেম,
জি জি,
এমনকি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাই বলেন যে সগিরা আর কবিরা গুনাহ বিষয়টা ওই রকম না যে সগিরা গুনাহ আমি করতেই থাকবো আর কবিরা গুনাহ থেকে বাঁচব। সগিরা কবিরা এই অর্থে বলা হয়েছে যে গুনাহের মধ্যে কিছু স্টেপ আছে, স্তর আছে। উপরেরটা চেয়ে যেটা নিচে সেটা হচ্ছে সগিরা, ওইটার তুলনায়, আর এটার চেয়ে যেটা উপরে সেটা হচ্ছে কবিরা। এখন সবচেয়ে বড় যে গুনাহ রয়েছে, কবিরা গুনাহ, বড় গুনাহ, বড় গুনার মধ্যে পার্থক্য আছে, স্টেপ আছে। সবচেয়ে যে বড় গুনাহ যে, সেটা হচ্ছে কুফুরি আর শিরক। এর চেয়ে বড় আর কোনো গুনাহ নেই। কুফুরের ব্যাপারে তো বলাই হয়েছে যে সারা জীবন যে কুফুর করবে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আর শিরিকের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করবেন, তো শিরিক
ক্ষমা
করবেন না। এটা হচ্ছে সবচেয়ে উপরের গুনাহ। এর পরবর্তীতে আমরা দেখি নামাজ রয়েছে, নামাজ যদি ত্যাগ করে, তারপরে রোজা যদি ছেড়ে দেয়, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এইভাবে বিভিন্ন বিষয় রয়েছে, ইনশাল্লাহ আসবো পর্যায়ক্রমে
ইনশাল্লাহ।
তবে এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা যে সগিরা আর কবিরা গুনাহ দুইটা একদম ভিন্ন বিষয়, যে সগিরা করা যাবে তো কবিরা করা যাবে না, বিষয়টা কিন্তু এরকম না। গুনাহ বিষয়টা হচ্ছে ওইটা যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে যে কাজটা সেটাই হচ্ছে গুনাহ। এখন গুনার মধ্যে পরবর্তীতে আলেমগণ এটাকে ভাগ করেছেন। আর সগিরা গুনার ব্যাপারে বলা হয়েছে যে ইং তাজতানিবু কাবায়রমা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যে তোমরা যদি কবিরা গুনাগুলো থেকে বেঁচে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাদের যে ছোট গুনাগুলো রয়েছে সেগুলো মাফ করে দেবেন। একটা সুযোগ রয়েছে সগিরা গুনাহের ক্ষেত্রে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় ন্যাক কাজগুলো কি করে, আপনার যে মন্দ কাজ রয়েছে, পাপ রয়েছে, সেগুলোকে মুছন করে দেয়, মুছে দেয়। কিন্তু আমাদেরকে সর্বদা এই নিয়তে আমাদের মধ্যে থাকতে হবে, আমরা যেটাকে সগিরা গুনাহ বলে করছি সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে, কেন সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর সগিরা গুনাহ যখন বারবার মানুষ করতে থাকে সেটা কবিরা গুনাহে পরিণত হয়। আমরা অসংখ্য বিষয় জানি, অসংখ্য আউলিয়া কেরামদের ইতিহাসের মধ্যে আমরা জানি দেখেছি যে আল্লাহ তাআলা তাদেরকে যখন কেউ মৃত্যুর পর প্রশ্ন করত স্বপ্নে দেখার পর যে আল্লাহ তাআলা আপনার সাথে কী রকম আচরণ করেছে, তখন তাদের জবান থেকে বা স্বপ্নের যুগে তাদের যে সংবাদ ছিল তাদের কথা এটাই ছিল যে আমরা সামান্য এই কাজটা করেছি বা আমরা এই কাজটাকে ঘৃণা করেছি, ছোট একটা কাজ ছিল, সগিরা গুণা ছিল, কিন্তু সেটা থেকে বেঁচে থাকার কারণে বলা হয়েছে যে আমি এটা করার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। তো কোনো কাজ কোনো গুণাকে ছোট মনে করা যাবে না। আর কবিরা গুণার বিষয় তো রয়েছে, কবিরা গুণার বিষয়ে একটা লিস্ট দেওয়া হয়েছে আমাদেরকে
জি,
যে এমনি তো অসংখ্য কবিরা গুণা রয়েছে। আল্লামা ইমাম জাহাবি রহমতুল্লাহ তাআলা আলাই 70টি কথা বলেছেন, আল্লামা ইবনে হাজার হায়তামি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি 467টির কথা বলেছেন যে কবিরা গুণা রয়েছে। তবে একটা সহজ সূত্র আমাদেরকে বলে দিয়েছেন যে এইরকম এরকম কাজগুলো হচ্ছে কবিরা গুণা।
আচ্ছা,
এক তো হচ্ছে যে কোরআনে পাকের মধ্যে যেই শাস্তির ব্যাপারে এসেছে যে এই কাজটা করলে শাস্তি দেওয়া হবে, এরকম অসংখ্য কাজ রয়েছে কোরআনে পাকের মধ্যে এসেছে। যেমন এখানে চুরির কথা বলা হয়েছে, চোর যারাই করে সে ছেলে হোক বা মেয়ে হোক তার হাত কেটে দেওয়া হবে, তার শাস্তি এটা। তারপরে বলা হয়েছে যে ব্যভিচার বা ব্যভিচারিণী যেই হোক তাদেরকে 100 চাবুক মারা হবে, দুর্রা মারা হবে। তো এরকম যে শাস্তিগুলো কোরআনে পাকের মধ্যে যে কাজের জন্য বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে কবিরা গুনাহ। এর পরবর্তীতে বলা হয়েছে দুনিয়ায় কিছু শাস্তি রয়েছে সেগুলোও প্রয়োগ করা হয়। যেমন কিসাসের ব্যাপারে বলা হয়েছে কাউকে আপনি অন্যায়ভাবে হত্যা করলেন সেটার একটা বিবরণী দেওয়া হয়েছে কোরআনে পাকের মধ্যে, যে কিভাবে কিভাবে এর বর্ণনা তো শরীয়তের মধ্যে পাওয়া যায় বা ফিকহের যে কিতাবগুলো রয়েছে সেখানেও রয়েছে। তারপরে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অসংখ্য হাদিস বর্ণনা করেছেন যেখানে বলেছেন যে এই কাজটা করলে সে আমার দলভুক্ত নয়, ইসলামের অন্তর্ভুক্ত নয়। তো সেই গাছগুলো করা যাবে না, সেগুলো কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এইভাবে শর্টকাট কিছু কথা বলে দেওয়া হয়েছে যে এগুলো হচ্ছে কবিরা গুনাহ, এই হচ্ছে সগিরা গুনাহ। তো কবিরা গুনার ব্যাপারে তো স্পষ্টভাবে শাস্তি বর্ণনা করা হয়েছে। তো আলেমগণ বলেন যার ব্যাপারে শাস্তি বর্ণনা করা হয়েছে এই ধরনের কথাবার্তা এসেছে সেগুলো হচ্ছে কবিরা গুনাহ, আর যার ব্যাপারে শাস্তি আসে নাই, বলা হয়েছে অপছন্দ করা হয়েছে কিন্তু শাস্তি না, সেগুলোকে সগিরা গুনাহ বলা হয়েছে। তো আমাদেরকে অবশ্যই কবিরা হোক আর সগিরা হোক অবশ্যই এই উভয় গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে,
বাঁচতে হবে, রাইট। আর যদি গুনাহের পরিচয় না জানি তবে আমি কিভাবে বুঝবো এটা সগিরা নাকি কবিরা? হয়তো মুসলমানের মধ্যেও বড় এক সংখ্যা এমন পাওয়া যাবে যারা কবিরা গুনাহ এবং সগিরা গুনাহ এর পার্থক্য করতে পারে না বা জানি না আমরা। আর না জানারও কারণ হলো যে ইলমে দিন না থাকা। আমি একজন থেকে শুনছি এই কথাটা, এর কারণে উদাহরণ দিচ্ছি। আমি তাকে দাওয়াত দিলাম যে আপনার তো মাশাআল্লাহ ধর্মের দিকে ভালো আপনি ধাবিত, নামাজ রোজা করেন, দাড়ি রেখেছেন, ইবাদতমুখী আপনি, এক কাজ করেন, কামিল পীরের হাতে মুরিদ হয়ে যান। তখন তিনি উত্তর দিলেন যে আমি যদি মুরিদ হয়ে যাই তাহলেই তো পীর সাহেবের দেয়া সবক, তার দেয়া কিছু হুকুম হাকাম বা সে যেভাবে বলবে সেভাবে আমাকে চলতে হবে, হয়তো আমি ওটা পারবো না, তাই আমি এখন মুরিদ হচ্ছি না। তো এটাও তো এক মূর্খতার পরিচয়, তাই না? এখন আমি একজন ওস্তাদের কাছে যাব, উদাহরণস্বরূপ কোনো কারির, ভালো কারির কাছে যাব, কারি সাবজে, সে আমাকে কোরআনে পাকের তেলোয়াত শিখাবে। এখন এজন্য যাব যে আমার যে খুঁটিনাটি ভুলগুলো আছে তেলোয়াতে সে এটাকে সংশোধন করে দিবে। আমি যদি বলি না, কারি সাহেবের কাছে গেলেই তো আবার আমাকে সংশোধন হতে হবে, আমার ভুলগুলো ধরিয়ে দিবে, তো আপনি কি সারা জীবন ভুলেই থাকবেন, ভুলেই থাকতে চান? ঠিক কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় এই গুনাহের পরিচয় জানার জন্য, নিজে কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারি সে কথাগুলো জানার জন্য, গুনাহ করার পরে তওবা করতে হবে কিভাবে সেটা জানার জন্য, গুনাহ থেকে নিজেকে কিভাবে বাঁচাতে পারবো এটা জানার জন্য 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার এলান হয়েছে, আপনি আসুন। তো যদি এমন কথা বলে যে ইজতেমাতে গেলেই তো আমাকে জানাবে যে এটা গুনাহ, এটা গুনাহ, এটা গুনাহ, যাওয়া যাবে না, তো আমি বলবো এটা তো বিবেকহীন একজন মানুষের কাজ কথা। আপনার ঘরে আগুন লেগেছে, এখন কোনো ব্যক্তি আছে আপনাকে এমন কৌশল জানিয়ে দিতে পারবে আগুন কিভাবে আপনি নিভাবেন? আপনি যদি বলেন না, তার কাছে যদি যাই তো সে তো আমাকে আগুন নিভানোর কৌশল জানাবে, তার কাছে যাওয়া যাবে না, তবে পাগল বলবে এলাকার মানুষ আপনাকে, আমাদের বলতে হবে না। ঠিক প্রত্যেকটা বিষয় আপনাকে জানার দরকার, জানতে হবে। এখন এই জানা থেকে যদি বিরত থাকেন আর বলেন জানলেই তো মানতে হবে, মানতে পারছেন না, বিদেই তো জাহান্নামে যেতে হবে, এটা কেন বুঝি না আমি? আমি কারো কাছে গেলে জানার জন্য, শিখার জন্য তিন দিনের সুন্নতে পারে ইস্তেমাই নিয়ে নেই, তিন দিনের সুন্নতে পারে ইস্তেমাতে গেলে অনেক কিছু জানতে পারবো, এই সকল গুণা, গুণা থেকে বাঁচার উপায় এবং এই গুণা হয়ে গেলে তওবা কীভাবে করবো তার উপায়। এখন যদি কেউ বলে ইস্তেমাতে গেলেই তো জানতে হবে বা জানাবে আমাকে, তো মানতে পারবো না, এ কারণে যাবো না। আপনি মানতে পারবেন না বা মানেন না, বিদেই তো আপনার, আপনি জাহান্নামের হকদার। মানতে হবে, আর মানার আগে জানতেও হবে যে এই গুণাগুলো কি আর এর পরিচয় কি আর কিভাবে আমরা বাঁচতে পারি।
আপনি উস্তাদের কথা বলেছেন,
জি,
আপনি পীর সাহেবের কথা বলেছেন। মানুষ যতক্ষণ পর্যন্ত আসলে কোনো উস্তাদ ধরবে না, এটা তো সর্বজনীন একটা কথা, যার কোনো উস্তাদ নেই, যার কোনো পীর নেই, তার পীর হচ্ছে শয়তান,
শয়তান
বলা হয়ে থাকে। কোরআনে পাকের মধ্যে ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে যেন আমরা রাহাবার ঠিক করি, আমরা কোনো রাহাবারকে ধরি, আমরা কোনো পীর সাহেবকে ধরি যিনি আমাকে পথ প্রদর্শক করতে পারবেন। আমরা যদি নিজে থেকে বলে যে আমি ঠিক হয়ে যাব, আপনি ঠিক হতে পারবেন না। মানুষকে দুইটা কাজের মধ্যে থাকতে হবে, হয়তো আপনি নসিহত করেন, নয়তো নসিহত গ্রহণ করেন।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
অন্যথায় আপনার পথভ্রষ্টের মধ্যে চলে যাবেন। আপনি নিজ থেকে ঠিক থাকাটা কষ্ট, খুবই কষ্ট, হয়তো আপনাকে সবসময় নসিহত করতে থাকতে হবে, নয়তো নসিহত শুনতে থাকতে হবে। আর যারা নসিহত করেন, যারা প্রকৃতপক্ষে পীর সাহেব, পীরের যে শর্তগুলি যাদের মধ্যে রয়েছে, তারা কিন্তু এমনি এমনি হন না, তারা কিন্তু অনেক মাকাম, অনেক কি পরে পরিশ্রম, চেষ্টা, সাধনা, ইসলামের যে নিয়মগুলো রয়েছে সেগুলো মানার পর পরবর্তীতে মানুষ তাদেরকে কবুল করে নেয়, গ্রহণ করে নেয়। কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেককে তার ইমামের সাথে আহ্বান করবেন, ডাকবেন, ইয়ামানা দুআকুল্লা উনাসিম বি ইমামিহিম, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেককে তার ইমামের সাথে ডাকবে। এখন ইমামকে, আপনি যাকে অনুসরণ করেন সেই তো আপনার ইমাম না। এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি এমন একজনকে পীর হিসাবে গ্রহণ করুন, আপনি তাকে ইমাম হিসাবে গ্রহণ করুন, আপনার রাহবার হিসাবে আপনি তাকে গ্রহণ করুন। তো সেই ব্যক্তিটা কীরকম হবে? পরিপূর্ণ যে শরীয়তের উপর চলে সে ব্যক্তি তো হবে।
জি,
এখন আপনি ওই রকম ব্যক্তিকে চলার ব্যাপারে, ধরার ব্যাপারে, তাদের সঙ্গ অবলম্বন করার ব্যাপারে তো কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, যে ইমানদারকে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাহচর্য অবলম্বন করো। পীর সাহেব হচ্ছে সেই সকল সত্যবাদী যাদের সাহচর্য অবলম্বন করতে বলা হয়েছে। এখন আপনি পীর সাহেব মুর্শিদ আমরা বলি, এই যে বিষয়টা, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনা আর আমি যদি বলি যে আমার পীর সাহেবের কী প্রয়োজন, মুর্শিদের কী প্রয়োজন, এটা কিন্তু একটা, আসলে আপনি যে বললেন, মূর্খতারই পরিচয়। পীর সাহেব বা মুর্শিদ তাদের থাকে না যারা গুমরা। কোরআনে পাকের মধ্যে এটা বলা হয়েছে যে ওই ব্যক্তি হচ্ছে গুমরা বা গুমরাহি করে, পালাং তাজিদ আলাহু ওয়ালিয়াম মুর্শিদা, বা যে গুমরা হয়ে গেছে সে কখনো কোনো অলিও পাবে না, অর্থাৎ অভিভাবক পাবে না, কোনো মুর্শিদও পাবে না। অর্থাৎ আপনি যে সঠিক পথে চলার যে একটা বিষয়, আপনি চলতে পারবেন, আপনার সঠিক দিকগুলো আপনাকে একজন বাতলিয়ে দিবে যে তুমি এই পথে চলো তাহলে তুমি সঠিক পথে চলতে পারবে। বর্তমান জমানের মধ্যে দেখি আপনাকে অনেকে অনেক কিছু বলছে, কিন্তু একজন শরীয়ত মোতাবেক যে একজন আল্লাহর ওলি রয়েছেন, মুর্শিদ রয়েছেন, তিনি আপনাকে গাইডলাইন দিতে পারবেন যে তুমি এই রাস্তাটা দিয়ে চলো তাহলে তুমি সঠিক পথটা পেয়ে যাবে। নয়তো কোরআনে পাকের মধ্যে তো বলা হয়েছে না যে কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়ত।
জি,
মুত্তাকিন। এখন মুত্তাকিন কারা, এটা তো সকলেই আমরা জানি। এক যুগ আমরা যদি আমাদের পূর্ববর্তী বুজুর্গদের একটা লিস্ট যদি আমরা দেখি, সেই লিস্টে কারা আছেন এবং সেই বুজুর্গ যারা আছেন তাদের পথ কারা অনুসরণ করছে, তো যারা অনুসরণ করছেন তারাই তো সেই মুত্তাকি ব্যক্তি। এখন আপনাদের মুত্তাকিদের সাহচর্য অবলম্বন
করতে হবে।
ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে একটা চমৎকার বিষয় পাওয়া যায় এই মুর্শিদ বা পীর একটা বিষয় নিয়ে, যে আপনার মাদ্রাসায় নিজামিয়া এমন একটা মাদ্রাসা, সেখানে অসংখ্য আলেম ওলামা সারা জীবন পার করে দিয়েছেন যেন আমি এই মাদ্রাসার একজন টিচার হতে পারি, শিক্ষক হতে পারি, কিন্তু ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা খুব অল্প বয়সে সেই মর্যাদা তিনি পেয়ে গেছেন, যে মাদ্রাসা নিজামিয়া তিনি শিক্ষক, টিচার, শিক্ষকতা করেন। কিন্তু একটা সময় আসলো যে তিনি বড় বড় কিতাবও লিখলেন, কিন্তু মনের ভিতরে শান্তি পাচ্ছেন না বা ইবাদত করে মজা পাচ্ছেন না, কি কারণ? তিনি কারণও খুঁজে পাচ্ছেন না। তো শুনতে পেলেন যে এমক এলাকায় একজন আল্লাহর ওলি আছেন, পীর সাহেব আছেন। তো তিনি দিনের বেলায় না গিয়ে রাত্রেবেলায় গেলেন ওই হুজুরের সাথে দেখা করতে।
আচ্ছা,
তখন ওই পীর সাহেব বলেন যে তোমার দ্বারা আসলে কিছু হবে না। বলেন, কেন হুজুর, কেন হবে না? তুমি নিজের আমিত্বকে, নিজের যে বড়ত্ব, সেটাকে এমন পর্যায়ে নিয়ে গেছো যে তুমি মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে একজন টিচার, দিনের বেলায় আসো না যে মানুষ তোমাকে বলবে যে দেখো
আল্লাহ
সে হুজুরের কাছে গেছে, আর তুমি আসছো লুকিয়ে রাত্রে বেলায় তোমার নিজের সংশোধনের জন্য, তো তোমার দ্বারা কিছু হবে না। তো যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, যারা প্রকৃতপক্ষে পীর সাহেব, মুর্শিদ, যারা মুরিদ নেন, যারা হক্কানি আল্লাহর ওলি, তাদের কথা ওইরকম হবে, একটা কথায় আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে।
পরবর্তীতে এত মস্ত বড় আলিম দিনের আশা দেখেই পীর সাহেব বলে দিচ্ছেন তুমি দিনে আসনি রাতে এসেছো, এর তো কারণ অবশ্যই আছে, আর এর কারণেই তুমি কোনো দিনও কিছু করতে পারবে না। তো অবশ্যই ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা পরবর্তীতে নিজেকে সংশোধন করে নিয়েছে।
কতটা পরিবর্তন হয়েছে, সারা পৃথিবীতে তার চর্চা এখন হয়। কেন হয়? ওই যে পীর সাহেবের যে রাস্তা দেখিয়ে দিয়েছিল,
তার কিতাব পড়লে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলার কিতাব পড়লে, এই আত্মিক বেদি নামে যে রোগটা আছে আমাদের কাছে, আত্মিক বেদি যেটাকে বলি, অন্তরের গুণা, অন্তরের রোগ যেটা আছে, ইমাম গাজ্জালির কিতাব পড়লে এই সকল রোগগুলো দূর হয়ে যায়।
আপনি প্রত্যেকটা আল্লাহর ওলি যারা আছে, যা মুর্শিদ যারা নেই, আমরা তো শরীয়তের বিধানগুলো তো আমরা জানি, কোরআন শরীফ পাঠ করলে, আপনার হাদিস পাঠ করলে শরীয়তের অনেক বিধান আমরা জেনে যাব, কিন্তু আত্মিক কিছু বেদি মানুষের মধ্যে থেকে যায়। আল্লাহর ওলির যারা সাহচর্য লাভ করে, নাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তাআলা আলাই, তাদের জীবনী তো কিন্তু আমরা এই বিষয়গুলো দেখি। তারা মস্ত বড় আলেম ছিল, কিন্তু আল্লাহর ওলির সাহচর্যে তাদের জীবন সম্পূর্ণ যে এক পথে চলছিল বিপরীত মুখে চলে গেছে।
রাইট,
তারা এখন মানুষের মুখে মুখে শুধুমাত্র আল্লাহর ওলিদের সাহচর্যের কারণে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাআলা আলাইর জীবনেও আমরা যদি দেখি, সেখানেও মুর্শিদের কত বড় হাত রয়েছে।
রাইট, রাইট।
তো আমাদেরকে অবশ্যই যারা হক্কানি আল্লাহর ওলি রয়েছেন, মুর্শিদ যারা রয়েছেন, তাদের সাহচর্য, তাদের অবলম্বন
করতে হবে। আমাদের কি কথা উঠছিল এই কারণে যে গুনাহের পরিচয় জানার জন্য আমাকেও এমন কিছু পথ অবলম্বন করতে হবে, আর এর মধ্যে নিজের ওস্তাদ, ওস্তাদ মানে পীর, পীর মানেই মাশায়েখ, নিজের নিজের মুর্শিদ, এবং যাদের থেকে আমরা শিখতে পারি এমন কিছু লোকের সাথে আমাদেরকে থাকতে হবে। আর বর্তমান সময় গুনাহ থেকে বাঁচার বা গুনাহের পরিচয় জানার আর তওবা করার এক ভালো জায়গা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ঘোষণা করেছে, তিন দিনের সুন্নতে বরা ইজতেমা। তিন দিনের সুন্নতে বরা ইজতেমা এমন এক মহান জায়গা, যদিও আপনি সেখানে গিয়ে তিন দিনে এত বেশি ইলমে দিন শিখতে পারবেন না, সাত আট দশ বছর বিশ বছরে মানুষ মাদ্রাসায় যেটা শিখে সেটা শিখতে পারবেন না, কিন্তু এই তিন দিন কমপক্ষে গুনাহ থেকে তো বাঁচতে পারবো আমরা,
গুনাহ পরিবেশ অন্তত পেয়ে যাবে।
হ্যাঁ, একটা পরিবেশ কমপক্ষে পেয়ে যাব, যে পরিবেশটা আমাকে ভালো শিখাবে, ভালো দেখাবে, ভালো জানাবে, ভালো পথ আমি পেয়ে যাব এই পরিবেশের কারণে।
আপনি যখন মোটিভেশনাল স্পিকিং যারা করে,
জি,
এদের স্পিক শোনার জন্য অসংখ্য মানুষ আসে, টাকা দিয়ে পর্যন্ত আসে। স্পিক কতক্ষণ হয়? এক ঘন্টা হয়, কিন্তু এই এক ঘন্টার স্পিক, ঠিক আছে, অ্যাডভাইস বলি, পরামর্শ বলি, মানুষের জীবনকে পরিবর্তন,
জীবনটাকে পরিবর্তন করে দেয়।
তো তো যে মোটিভেশনাল স্পিচ হিসেবে আপনি এটাকে নিতে পারেন।
আবার এমন রিপোর্টও আমাদের কাছে আছে আল্লাহ তাআলার দয়ায়, গত ইস্তেমাগুলোতে যারা এসেছে অনেক মানুষের সংশোধন এখানে এসে হয়েছে, অনেক মানুষের, হাজার হাজার ইসলামী ভাইদের অভিমত, তিন দিনের সুন্নাতে বরা ইজতে মায় গিয়ে আমি নামাজ পড়া শুরু করেছি, তিন দিনের সুন্নাতে বরা ইজতে মায় গিয়ে আমি দাঁড়িয়ে রেখেছি, আমি ইমামা পড়া শুরু করেছি। আল্লাহ তাআলার দয়ায় এক পরিবেশ এখানে তৈরি হয়, আর এই পরিবেশের মধ্যে যখন সুন্নাতে বরা বয়ান হয়, সংশোধনীয় বয়ান হয়, তখন মানুষ এগুলোকে অ্যাকসেপ্ট করে না। আমরা একটি নাতে রসুল শুনি আকি মিরাজ ভাই, অনেক সময় হয়েছে, আলোচনা চলছে, গুনাহের পরিচয় নিয়ে কথা আরও বলবো ইনশাআল্লাহ তাবারক তাআলা, সাথেই থাকুন। আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে নাম দানি মা, দিনে ওয়ালে প্রেমের শোধা পান করানা মদানি মা, দিনে ওয়ালে
আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনে ওয়ালে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বারবার বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহর মদিনাতুল মুনাওয়ারার মেহমান বানিয়ে নিক, বারবার আসা যাওয়ার তৌফিক ব্যবস্থা করে দিক আল্লাহ তাবারক তাআলা। যারা এখনও যায়নি তাদেরকে যাওয়ার তৌফিক দিক, যারা গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দিক। এমন শহর, এমন দেশ, এমন ভূমি, এমন জায়গা, এমন স্মৃতি হয়তো আশিক কখনো ভুলতে পারবে না। যদি হাজার বারও যায় তারপরও বলবে আমি আরেকবার যেতে যদি পারতাম। আল্লাহ আমাদেরকে বারবার সেই পবিত্র ভূমিতে যাওয়ার তৌফিক দিক। দর্শকের কিছু কল নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফিরব। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মোহন, জেলাঙ্গন। আমি একটি কালাম শুনতে চাই, সেটি হলো মাটির ঘর, মাটির দাড়ি, মাটি হবে বিছানা।
আচ্ছা, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, নুরুলন বে কালাম শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
মোহাম্মদ ইয়াসিন, গাজীপুর। আপনাদের এই মাদানী চ্যানেলটা অনেক সুন্দর সুন্দর কথা আছে, এখানে রয়েছে মানুষের জন্য অনেকটা ভালো হয়েছে, আমল করার জন্য একটা সহজ একটা পন্থা, এজন্য অনেক মানুষ উপকৃত হয়েছে।
আল্লাহ তাআলা কবুল করুক, সাথেই থাকবেন আশা রাখি, আর এভাবে করে সুন্দর সুন্দর অভিমত গুলো আমাদেরকে জানাবেন। পরবর্তী কল দেন।
বাগদাদের মুসাফির,
এই কালাম মানকাবাদ শুনতে চেয়েছে। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ তকি। আমাদেরকে অনুষ্ঠানটা অনেক ভালো লাগে, আমাদের দোয়া করবেন।
আচ্ছা, অনুষ্ঠানটা আপনার কাছে খুব ভালো লাগে, দোয়া চেয়েছেন, আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক, দিনের দায় হিসাবে আল্লাহ তালা কবুল করে নিন। পরবর্তী কল দেন।
আমি মোহাম্মদ আসলাম, দিনাজপুর থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই, তুমি মোর জান আকা তুমি মোর প্রাণ, শুনিয়ে দিলে খুশি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ তাবারাকাতাহ। পরবর্তী কল দেন।
আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কিশোরগঞ্জ থেকে বলতেছি। আপনাদের মাদানী চ্যানেলে আমি রেগুলারই দেখি, আপনাদের অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লাগে।
আল্লাহ তাবারাকাতাহ কবুল করে নিক। যেভাবে আপনারা অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠান দেখে সহযোগিতা করছেন, আল্লাহ তাবারাকাতাহ আপনাদেরকে আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থেকে দিন ইসলামের কাজ করা, নেকির দাওয়াত দেওয়া, দাওয়াত গ্রহণ করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান। অনুরোধের কালামগুলো শুনবো একটু পরে ইনশাআল্লাহ তাবারাকাতাহ। মিরাজ ভাই থেকে কিছু আলোচনা শুনি। গুনাহ এমন একটা বিষয় মিরাজ ভাই, যা মানুষের অন্তরটাকে শক্ত করে দেয়। গুনাহ করতে করতে বলা হয় যখনই বান্দা গুনাহ করে, গুনাহের পরিচয় তো জানি না। আর গুনাহ এমন একটা বিষয় যা মানুষের অন্তরে লোভ লাগায়। যখনই কোনো ব্যক্তি সর্বপ্রথম গুনাহের কাজটা করলো, সে যেন কোনো মধুর ভাণ্ডারে হাত দিয়েছে, একটু মজা লেগেছে, ঘুরে ফিরে গিয়ে আবার সেই গুনাহের কাজের মধ্যে লিপ্ত, ঘুরে ফিরে গিয়ে আবার সেই গুনাহের কাজের মধ্যে লিপ্ত। বলা হয়েছে যখন কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, গুনাহ করে, তো তার অন্তরের মধ্যে কালো দাগ বসে যায়। গুনাহ করতে 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 একটা সময় হৃদয়টা পুরো কালো হয়ে যায়। তখন দিনের কথা, ধর্মের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর ভয়, রসুলের মহাব্বত, ভালোবাসা, এগুলো আর
যা
প্রবেশ করে না, অন্তরে আর প্রবেশ করে না, ভালো লাগে না। তখন এইসব কথাগুলো শুনতে ভালো লাগে না, মজা লাগে না, কি বলে কি বলে, তখন বারবার হৃদয়টা যেন গুনাহের দিকে ধাবিত হতে থাকে, ধাবিত হতে থাকে। যদি গুনাহের পরিচয় জানতাম যে আমি যেই কাজটা করছি, যেই গুনাহটা করছি, এই গুনাহটার পরিচয় এটা আছে, আর এই গুনাহকে এই নামে সবাই চিনে, এবং এই গুনাহ করার কারণে আমাকে শাস্তি ভোগ করতে হবে, দুনিয়াতে এই গুনাহ করার কারণে জান্নাতে আমি এই নিয়ামত থেকে বঞ্চিত থাকব, দুনিয়ায় এই গুনাহ করার কারণে দুনিয়াতেও আমি এই অন্য অন্য নিয়ামত থেকে বঞ্চিত থাকব, এই গুনাহের পরিচয়টাই যদি না জানে মানুষ, তো সেই গুনাহ থেকে বাঁচবে কীভাবে, বা সেই গুনাহকে গুনাহ বলে সে জানবে কীভাবে?
ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা খুব চমৎকার বর্ণনা করে যে একটা পর্যায়ে মানুষের দিল যখন গুনাহ করতে করতে অন্তরে যে কালো দাগ পড়ে যায়, এক সময় তার অন্তর কি হয়ে যায়, কল মরে যায়, তখন তার কাছে আপনার এই ভালো বিষয়গুলো কি লাগে না। অসংখ্য লোক জাকির ভাই দেখবেন যে কোরআন ও হাদিসে এই একই কথা অনেক কেউ শুনতেছে, তো ঘন্টার পর ঘন্টা তার দিলেটাই চায় যে আমি আরও শুনতে চাই। আবার অনেক লোক এমন আছে সে এই সমস্ত কথা সে শুনতে রাজি না। তো একটি কথা, আপনি যে বিষয়টা বললেন যে আমাদের গুনাহের পরিচয় লাভ করতে হবে, তো খুব চমৎকারভাবে বর্ণনা করা হয় যে হযরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাআলাই, যিনার জীবনের অনেক বড় একটি আর কি সময় ইনি সফরের মধ্যে অতিবাহিত করেছে। একটি ঘটনার মূল অংশটা এমন, একবার ইনি বাইতুল আকসাতে আপনার সফরের উদ্দেশ্যে রওনা হলো, ইলমি দিন শিখার উদ্দেশ্যে। যেহেতু যখন বাইতুল আকসাতে উপস্থিত হলো আর ওইখানে যখন রাতে ইশারের নামাজ আদায় করার পরে ঘুমে যাবে, এই অবস্থায় এভাবে দেখলো যে দুজন নূরানি চেহারাওয়ালা ফেরেশতার নেই, তারা একে অপরের সাথে এই কথা বলছে যে এই ব্যক্তি কে। তখন অপরজন বলল, তো ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাআলাই। তখন অপরজন বলল, হ্যাঁ সে তো অর্থাৎ গতকালও যে মর্যাদার অধিকারী ছিল সে আজ আর এই মর্যাদার অধিকারী নেই। তখন বলল যে এর কারণ কি? তখন বলল যে সে যেই স্থান থেকে সফরে রওনা হয়েছে ওই সময় সে কিছু খেজুর ক্রয় করলো, কি করলো, কিন্তু আজ দেখবেন আজকে আমাদের এই সমাজের মধ্যে জাকির ভাই মুসলমানদের অনেক বড় একটা সংখ্যা, আমরা টাকা পয়সা, আমরা নোট, এটা খুব ভালোভাবে আমরা চিনে নিই মুহূর্তের মধ্যে। দেখবেন যে অন্ধ মানুষ, তাকেও যদি আপনি এমন অভিজ্ঞতা সম্পূর্ণ অন্ধ লোক আপনাকে দেখবেন যে তার হাতেও যদি 100 টাকার নোট দিয়ে বলা হলে যে সে বলবে এটা 100 টাকা। নাফসুস, আমরা কি অর্থাৎ গুনাহের ব্যাপারে আমরা এত অজ্ঞ, এই সমস্ত বিষয়ে যখন মানুষকে বলা হয় অনেকে বলে ভাই এইটা এটা কোনো এই বর্তমান সময় এটা কোনো বিষয় হইল নাকি। তো কত চমৎকারভাবে এই ঘটনাটা বর্ণনা করা হয় যে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাআলা যেখান থেকে সফর শুরু করেছিল, তো ওই স্থানে সে যখন খেজুর ক্রয় করে, আপনার যে ব্যবসায়িক তার থেকে একটি খেজুর পাল্লার মধ্যে পড়ে যায়। কিন্তু ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি তাআলাই মনে করলো যে ওই খেজুরটা তার ওই ভেক্তলের থলে থেকে কি পাল্লাতে পড়েছে, তখন সে
মাটিতে পড়ে গেছে।
হ্যাঁ, তখন এটা উঠিয়ে সে নিজের মনে করে কি করলো,
জি জি, ব্যাগে নিয়ে নিল।
জি,
দোকানদারের খেজুরের যে ঝাঁকি ছিল,
জি,
সে যখন মাপতে নিচ্ছে, ওজন দিতে নিচ্ছে,
জি,
ওই আল্লাহর ওলিকে দিবেন খেজুর, তো সেখান থেকে একটা খেজুর জমিনে পড়ে গেছে। তিনি মনে করছেন এটা আমার ভাগেরটাই জমিনে পড়ে গেছে, তখন তিনি সেখান থেকে উঠিয়ে নিজের ভাগে নিয়ে নিলেন।
আল্লাহু আকবার।
জি,
তো বর্ণনা করা হয় যে যখন ওই ফিলিস্তার যে নুরানি চেহলাওয়ালা, তারা বলতেছে যে এই কারণে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি তাআল এর যে মর্যাদা, আল্লাহ তাআলা মর্যাদাকে কি করে দিয়েছে, অর্থাৎ সে আর কি অজানা বশত সে কি একটা খেজুর তার ছিল না, ব্যবসায়িকের ছিল, সে নিজের মনে করে নিয়ে নিয়েছে। তখন ইব্রাহিম বিন আদম খুব আশ্চর্য হলো, স্বপ্নে যখন ঘুম ভাঙলো সে উঠে গেল, পুনরায় ওই শহরে গেল, আর যেই আপনার ব্যবসায়িক ছিল তো তার সাথে এটা মীমাংসা করে যখন পুনরায় বাইতুল আকসাতে সে যখন পুনরায় আসলো, সে ওই পূর্বের দিনে নেয় ইশারের নামাজ আদায় করার পরে যখন সে ঘুমিয়ে গেল, তো ঘুমন্ত অবস্থায় সে পুনরায় ওই দুইজন ব্যক্তিকে দেখলো। আর একে অপর কীভাবে বলছে যে আল্লাহ পাক ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি তাআল এর পূর্বের মর্যাদা আল্লাহ তাআলা তাকে কী করেছে, আবার ফিরিয়ে দিয়েছে। তো এখান থেকে একটা বিষয় যদি আমরা দেখি, এটাও একটা গুনাহের কাজ। আমরা অসংখ্যবার আমরা দেখা যায় যখন বাজারে যাই, কিছু লোক তো এমন আছে যে তার অপরের জিনিসের মধ্যে হাত না, কেউ যদি বাদাম কিনতে যায় তাহলে দেখবেন ওইখান থেকে
কিনতেও যায় না। রাজ ভাই আজকাল কিনবেও না,
জি,
বাদামওয়ালা দাঁড়িয়ে আছে, শুধু শুধু তার বাদামের ওখান থেকে বাদাম নিয়ে খাওয়া শুরু করে।
তারপর মুড়ি, তারপর মাযাল্লা দেখবেন যখন মাহে রমজানুল মোবারক আসতেছে খেজুরের কথা বলেন, এইভাবে অসংখ্য বিষয় কিন্তু আস। আমরা এটা অনেকে মনে করে যে ভাই এত আমাকে, অর্থাৎ সে দেক আর না দেক, অর্থাৎ ইনি নিয়ে খাইলে মনে করে এটা হালাল
মনে হয়, এটা তার হক আছে এখানে,
এমন ভাবে
পূর্বের কোন সম্পর্ক আছে তার সাথে যে পাওনাদার আছে আমি নিয়ে নিলাম। আসলে টপিক কথা যেটা মিরাজ ভাই তুলে দিলেন, যে শুরুতে বলেন আল্লাহর ওলির যে এক মনোভাব ছিল, চিন্তা ভাবনা ছিল, অন্য এক বর্ণনার মধ্যে এভাবে এসেছে যে এভাবে করে খেজুর যখন সে নিজের ব্যাগে নিয়ে নিল, আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা কেমন, তাদের সঙ্গে স্পর্শে গেলেই তো গুনাহের পরিচয় জানা যায়, যেটা মুতালিব ভাইও বললেন, ওই আল্লাহর ওলির ব্যাগের মধ্যে যখন খেজুর নিয়ে সে বাড়িতে চলে গেল, খাওয়াও হয়ে গেল, তো সে মসজিদে নামাজ পড়তে গেলেন। নামাজ পড়তে যাওয়ার পরে সে মসজিদের এক কোণায় ফেরেশতাদের আলোচনা শুনলেন। ফেরেশতারা বলতে লাগলো, দেখো এই যে আল্লাহর ওলি নামাজ পড়তে আসছে, আজকে থেকে তার এমন এমন সিস্টেম হয়ে গেছে। আর এক ফেরেশতা বললো, কেন? বললো, সে আজকে খেজুরের দোকানদার থেকে একটা খেজুর সে নিচে পড়ে গেছিল, এটা নিজের ভাগে নিয়ে নিছে, আল্লাহ তাবারক তাআলা এজন্য তার ভাগ্যে এমন ফয়সালা করে দিচ্ছেন, সে দোয়া করবে কবুল হবে না। তো ওই আল্লাহর ওলি যখন শুনলেন খেজুর কার থেকে কিনছেন, সেখানে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে পুরাই তার ভাগ্যই মনে হয় পরিবর্তন, ওখানে গিয়ে দেখে ওই খেজুরের দোকানদার নেই, সে কোনো এক এলাকা থেকে এখানে খেজুর বিক্রি করার জন্য এসেছিলেন, ওই অ্যাড্রেস নিয়ে আবার তার বাড়িতে গেলেন, সেখানে যেতে তার অনেক সময় লেগেছে, বলা হয়েছে কয়েকদিন পার হয়ে গেছে। যখন ওই মহল্লায় গেলেন, সেই মহল্লায় যাওয়ার পরে গিয়ে দেখেন সেখানে শুধু তার মেয়ে আছে, ওই লোকের খেজুর বিক্রেতার ছেলে এখানে নেই, তার ছেলে আরেক দেশে থাকে। এখন যে এই খেজুরের মালিক, তার মেয়েরও অংশ ছেলেরও অংশ, মাপ চাইতে হলে ছেলের থেকেও চাইতে হবে, মেয়ের থেকেও চাইতে হবে, এমন এক লং প্রসেসিং এর মধ্যে সে পড়ে গেছে। একজন মানুষ গুনাহের পরিচয় জানে বিদায়ী, সে কিন্তু এই প্রসেসিংটা নিয়েছে যে আমি কিভাবে ক্ষমা চাইতে পারি, এর মাপ ক্ষমা কিভাবে আমার হবে, যেহেতু আমার এই আলোচনা ফেরেশতাদের মধ্যে চলে গেছে, তো আমার এর ক্ষমা বা আমি এর থেকে মাপ কিভাবে পাইতে পারবো, অর্থাৎ তার মধ্যে ছিল গুনাহের পরিচয়, সে জানতো।
এটাই কিন্তু বাস্তবতা। যখন আপনি কোনো আল্লাহ ওয়ালাদের নিকট যাবেন, এটার একটা উদাহরণ এভাবে বর্ণনা করা হয় যে আমরা আপনার বিভিন্ন হাসপাতাল বলেন বা ফার্মেসি বলেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কি আছে, আপনার ঔষধ ওইখানে আপনি থেকে পাবেন, কিন্তু আমরা ডাক্তারের কাছে কেন যাই, সে আমাদেরকে প্রেসক্রিপশন দেয় যে সে অর্থাৎ এই রোগের জন্য এই ওষুধ,
যদি আপনি সাজেশন দেন,
জি, যদি আপনি এই সাজেশন অনুসারে জাকির ভাই কেউ যদি বলে যে আমাকে এটা দেন এটা দেন, তাহলে তার রোগের বারোটা বাজবে, তার নিজেরও বারোটা বাজে,
রাইট,
অর্থাৎ তার এই ভুল তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। এর জন্য বলো যে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ, যখন আমরা কোনো নিক সোহবতে যখন যাব তখন এর মাধ্যমে আমাদের এই পরিচয়গুলো, কেননা আল্লাহ ওয়ালার এতই জ্ঞানী ছিল, আমরা যদি পূর্বের অর্থাৎ সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানের মুবারক যুগ থেকে তাবে তাবিন আম্মায়ে মুস্তাহিদিন আজ পর্যন্ত আউলিয়া কেরামের যুগ পর্যন্ত দেখি, এই মাস খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলার পবিত্র মাস আলহামদুলিল্লাহ। তো আমার খাজা গরিবে নওয়াজও কি একজন মহান আউলিয়া কেরামের হাতে তার হাত ছিল, তার অর্থাৎ পথ প্রদর্শনের ক্ষেত্রে তারাও কোনো আল্লাহ ওয়ালাদেরকে অনুসরণ করেছে। কিন্তু বর্তমান ক্ষেত্রে দেখবেন জাকির ভাই আমাদের সংখ্যা যে একটা মুসলমানদের ইলিম না থাকে, আসলে যারা এই কথাটা বলে অধিকাংশ মানুষ দেখবেন গুনাহ করতে গেলে অনেকেই তো মাজাল এইভাবে বলে যে সময় কেটার কোনো প্রয়োজন নেই, আর যারাই এই কথাটা বলে তাদের মধ্যে শরীয়তের বিন্দু পরিমাণ কোনো কি নেই,
জ্ঞান নেই,
জ্ঞান নেই। তো এর জন্য অনেক সময় আমরা এইরকম ভুল পন্থা অবলম্বন করি, কেননা কিতাবের মধ্যে এও বর্ণিত রয়েছে আল্লাহ ওয়ালার কীভাবে গুনাহকে চিহ্নিত করে দিত, কেননা আমাদের তো অর্থাৎ এই অর্থাৎ অতটুকু এলিমও নেই যে আমরা গুনাহ এটার যে পরিচয় লাভ করতে পারবো।
আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে যাওয়া, তাদের তাদের সাথে থাকা, তাদের সংস্পর্শ গ্রহণ করার মধ্যে এক বরকতে ভিন্ন রয়েছে। আমরা প্রায় সময় শুনি যে আল্লাহর ওলিদের কাছে গেলে তারা এভাবেই মানুষকে সংশোধন করে, দাওয়াত ইসলামের মাকতাবতুল মদিনার একটি কিতাবের মধ্যে রয়েছে, যখন সে আল্লাহর ওলির কাছে গেল গিয়ে বলল আমি গুনাহ থেকে বাঁচতে চাই কিন্তু পারি না, আমাকে কিছু পথ দেখিয়ে দিন। ওই আল্লাহর ওলি বলল যখনই তোমার গুনাহ করতে ইচ্ছা হয় গুনাহ করে নাও, গুনাহ করে নাও তুমি, কিন্তু আল্লাহ তাবারক তালার দৃষ্টির আড়াল হয়ে আল্লাহ তালা তোমাকে যেন না দেখে এমনভাবে গুনাহ করো। ওই ব্যক্তি তো অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব, গুনাহ করব আমি, গুনার অনুমতি দিচ্ছেন কিন্তু আল্লাহ তাবারক তালা যেন না দেখে এমন জায়গাতে, আমি যেখানেই যাই মাটির নিচে যাই আর মাটির উপরে থাকি যেখানেই থাকি না কেন আল্লাহ তালা তো আমাকে দেখবেনই। তো যদি তোমার গুনাহ করতেই ইচ্ছা হয় তো গুনাহ করো, গুনাহ করে নাও, আল্লাহর ওলিদের চিকিৎসা কেমন হয় থাকে, গুনাহ করতে ইচ্ছা হয় তো গুনাহ করে নাও কিন্তু আল্লাহ তালার দেয়া রিজিক খাওয়া বন্ধ করে দাও, চিকিৎসা তো দেখেন কেমনভাবে চিকিৎসা করছেন। এভাবে করে কয়েকটা ধাপ সেই আল্লাহর ওলি তাকে বললেন গুনাহ করতে ইচ্ছা হয় তো করো কিন্তু আল্লাহ তাবারক তালার পৃথিবী থেকে বের হয়ে করো, রিজিক খাওয়া বন্ধ করে দিয়ে করো, আল্লাহর রিজিক খেও না তুমি। শেষে গিয়ে বললেন যদি তুমি নাই পারো আল্লাহ তালার দৃষ্টির আড়াল হয় গুনাহ করতে, আল্লাহ তালার দেয়া রিজিক খাওয়া বন্ধ করে দিয়ে গুনাহ করতে, কবরে যখন ফেরেশতারা আসবে তখন তাদেরকে সরিয়ে দিবে, বলবে না এখন না আমি পরে তোমাদের প্রশ্নের উত্তর দেব, আজরাইল যখন আসবে তখন বলবে আজরাইল পরে আসো, তো এই সকল ক্ষমতা যখন তোমার কাছে নেই তো তুমি তো দুর্বল ব্যক্তি, তোমার মতো দুর্বল তো আর কেউ নেই, তুমি এক কাম করো গুনাহ করাটাই ছেড়ে দাও, যার কারণে তুমি এত কিছুই বর্জন করতে পারছো না, যে গুনাহের জন্য তুমি এত কিছুই মানতে পারছো না বা মেনে নিতে পারছো না, তো ওগুলো মেনে নাও, এটাকে ছেড়ে দাও অর্থাৎ গুনাহকে তুমি ছেড়ে দাও। আল্লাহওয়ালা ব্যক্তিরা কখনো তাদের দৃষ্টিশক্তির কারণে আল্লাহ তাবারকতালা এমন পাওয়ার তাদেরকে দিয়েছেন, আল্লাহ ওলিরা আল্লাহর ওলিরা তাদের দৃষ্টিশক্তির কারণে মানুষের অন্তর পরিবর্তন করে দেয়, তাদের কথার কারণে মানুষের অন্তর পরিবর্তন হয়ে যায়, তাদের কাছে আসার কারণে আল্লাহর ওলিদের দেখতেই মানুষ নিজেকে পরিবর্তন করে নেয়, পরিবর্তন হয়ে যায়। এরকমের কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর ওলিদের দৃষ্টি কোনো গুনাহগারের প্রতি পড়েছে, তো তার দৃষ্টি এমন ছিল এমন পাওয়ার ছিল ওই গুনাহগার ভিতর থেকেই তওবা করে নিয়েছে।
এটা এটা তো হাদিস শরীফের মধ্যে আসছে যে মুমিনের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহ, যে তারা আল্লাহ তাআলার নূর দিয়ে দেখে, আল্লাহ তাআলার নূর দিয়ে যারা দেখে তারা যার দিকে তাকায় তার অন্তরের মধ্যে কি আছে অন্তরটা কি পরিবর্তন করে দেয়। আর আল্লাহর ওলিদের কাছে যাওয়ার মাধ্যম বিভিন্ন যুগে যুগে একটাই মাধ্যম, সেটা হচ্ছে কদ আফলাহ মাং তাজাক্কা, আল্লাহ তাআলা বলেছেন যে সফল তারাই হয়েছে যারা পবিত্র হয়েছে। এবং পবিত্রতার তো দুইটা দিক আছে, একটা বাহ্যিক আর একটা হচ্ছে আত্মিক।
জি,
আত্মিক পবিত্র কিন্তু ওই আল্লাহর ওলি যারা তাদের সংস্পর্শে যখন যাবেন তখনই আপনার আত্মিক পরিশুদ্ধতার যে বিষয়টা তখন আপনার মধ্যে আসবে।
রাইট,
আমরা গুনাহের পরিচয় সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা আমির আলী সুন্নত দামাত বারকাতুল্লাহ আলিয়ার নিকট প্রশ্ন করা হলো যে আমরা গুনাহের পরিচয় কিভাবে পেতে পারি, এর মাধ্যমটা কি? তখন আমির আলী সুন্নত দামাত বারকাতুল্লাহ আলিয়া বলেন গুনাহের পরিচয় লাভের জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে এটাই, এলমে দিন অর্জন করো।
রাইট,
এলমে দিন অর্জন না করলে গুনাহের পরিচয় কখনো তোমরা জানতে পারবে না। এখন এলমে দিন আমরা যখন অর্জন করব তখন আমরা কুরআন শরীফের মধ্যে দেখব যে কোথায় কোথায় আল্লাহ তাআলা কী কী কাজ করতে নিষেধ করেছেন, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকাই হচ্ছে আমাদের কর্তব্য। আর যখন ওগুলো আমরা করে নেব তখন আমরা গুনার মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাতা কতুলু আংফুসাকুম, তোমরা একে অন্যকে হত্যা করো না, কোনো নফসকে কোনো প্রাণকে হত্যা করো না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাতা করাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়াসা সাবিলা, তোমরা ব্যভিচারের নিকটেও যাবে না, কেননা এটা হচ্ছে অশ্লীল ফাহেশা কাজ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয় ওই সকল ব্যক্তি যারা এটা ভালোবাসে। দেখবেন সমাজের মধ্যে আল্লাহ তাআলার যে কথাগুলো প্রত্যেকটাকে মিলিয়ে দেখবেন যে ওই সকল ব্যক্তি যারা এটা ভালোবাসে যেন ফাহিশা ছড়িয়ে পড়ুক। ফাহিশা ছড়িয়ে পড়ুক কাদের মধ্যে? ফিল্লাযীনা আমানু, ওই সকল ব্যক্তিদের মাঝে ফাহিশা ছড়িয়ে পড়ুক যারা ঈমান এনেছে। তো তাদের জন্য কী শাস্তি রয়েছে? লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তো পৃথিবীর মধ্যে এরকম একটা তবকা, এরকম একটা দল, এরকম একটা জামাত আপনি পাবেন যারা এটাকে পছন্দ করে যে মুসলমানদের জন্য ফাহিশা ছড়িয়ে পড়ে। বিভিন্ন আপনি বিভিন্ন জায়গায় দেখবেন, বিভিন্ন মাধ্যমে এটা কিন্তু প্রচারণা চলছে যে এটা স্বাধীনতা, ওইটা স্বাধীনতা, মুক্ত ভাবনা, বিভিন্ন কথা বলে মুসলমানদের মাঝে ফাহিশা ছড়িয়ে দেওয়া হচ্ছে দিন দিন। এই ফাহিশা যে ছড়িয়ে পড়ছে, আর এটাকে আমাদের মুসলমান অনেকে নিচ্ছে এবং অনেকে এই কাজে নিজেও সামিল হচ্ছে, তো তাদের জন্য আল্লাহ তাআলা হুঁশিয়ার দিয়ে বলছেন যে তাদের জন্য হচ্ছে যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি। এখন এই কাজটার মধ্যে যখন মুসলমান আস্তে আস্তে পড়ে যাচ্ছে, তখন তারা কি হচ্ছে যে ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা নিষেধ করেছিল জিনার কাছেও যেও না,
জিনা তো
অনেক পরের বিষয়, এর কাছেও যেও না। যখন এই মুক্ত ভাবনাকে আমরা নিজেদের মধ্যে নিয়ে নিলাম যে কি হয়েছে একজন আরেকজনের সাথে মিশবো, ছেলে মেয়ে একসাথে চলবো, কি হয়েছে এতে, কিন্তু এটা কতদূর পর্যন্ত গিয়ে থামে আমরা যদি একটু দেখি যে আপনার যে চোখের জিনা রয়েছে, হাতের জিনা রয়েছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জিনা রয়েছে, এক এক করে এক এক জিনা যেটার থেকে নিকটেও যেতে আমাদেরকে নিষেধ করা হয়েছিল, আমরা সেটার মধ্যে পড়ছি।
এটা এই যে গুনাহের পরিচয়গুলো আপনি দিচ্ছেন যে হাত দ্বারা গুনাহ করছে, মানে চোখ দ্বারা গুনাহ করছে, অন্তর দ্বারা গুনাহ করছে, এটার পরিচয়টাই তো জানে না। এই পরিচয়টা না জানার কারণে এটাকে তারা মামুলি বিষয় মনে করে, সাধারণ মনে করে বা স্বাভাবিকটা বিষয় মনে করে। যদি তারা এই গুনাহের পরিচয় জানতো, বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে তার চোখের মধ্যে সীসা গলিয়ে দেওয়া হবে, চোখ দ্বারা যে গুনাহ করেছে, চোখ দ্বারা যে সে ব্যভিচার করেছে, এর কারণে তার চোখের মধ্যে সীসা গলিয়ে দেওয়া হবে। তো এই পরিচয়টা না জানার কারণে সে মনে করে নর্মাল বিষয়, তো এটা এটা কোনো বিষয় হলো। তো এই গুনাহ করতে 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 গুনাহের কারণে আমাদের হৃদয়টা যখন মরিচা জমে যায়, হৃদয়ের মধ্যে মরিচা জমে যায়, আর বলা হয়েছে এই মরিচা দূর করার জন্য আপনাকে কোরআনে পাক পড়তে হবে, আল্লাহ তাআলার জিকির করতে হবে, দুরুদ ও সালাম পাঠ করতে হবে, বেশি বেশি কান্না করতে হবে, আল্লাহ তুমি আমার হৃদয়ের মধ্যে যে মরিচা জমে গেছে এই মরিচাকে তুমি দূর করে দাও, আল্লাহ তাআলার দরবারে কান্না করতে হবে। আর হৃদয়ের মধ্যে মরিচা জমে যাওয়া এই যে কথাগুলো, ভালো কথাগুলো, এগুলো মাথায় আসবে না যখন মরিচা জমে যাবে।
এই একটা জিনিস থেকে যখন আমরা ফিরে চলে আসছি, যখন আমরা অমুসলিমদের কথাকে নেওয়া আরম্ভ করলাম, মুক্ত চিন্তা ভাবনা নিজেদের মধ্যে লালন করা শুরু করলাম, জিনা আমাদের মধ্যে আম হলো, এর থেকে শুরু করে অবৈধ সন্তান পৃথিবীতে আসছে, পরবর্তীতে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু এই কোরআনে পাকের মধ্যে যখন আমরা দেখবো বা এর উপর আমল করব, প্রত্যেকটা থেকে বেঁচে থাকতে আমাদের সুবিধা হবে। আপনি যখন অশ্লীল কাজ থেকে বিরত থাকবেন, আপনি জিনা থেকে বিরত থাকবেন, জিনা থেকে যখন বিরত থাকবেন, আপনার যে ওই যে পরবর্তীতে কিছু না পেরে অপারেশন করা, কিছু না পেরে দেখা যাচ্ছে ডাস্টবিনের মধ্যে শিশু পাওয়া যাচ্ছে, এই যে সন্তান, এই যে শিশুকে হত্যা করার যে বিষয়গুলো, এগুলো আমাদের মাঝে আসছে। তো প্রথমত হচ্ছে এই গুনার পরিচয়টা যখন যতক্ষণ আমরা না জানবো, ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো আমাদের মাঝে ঘটতে থাকবে, হতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা সিরিয়াস না হব যে এই বিষয়গুলো আমাদেরকে ত্যাগ করতে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এর থেকে বেরিয়ে আসা আমাদের জন্য কষ্টকর।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। কিছু অনুরোধের কালামগুলো আমরা শুনি নুলায়ন ভাই থেকে, এরপরে শেষ দু একটা কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ তাআলা। জি নুলায়ন ভাই।
তুমি মোর প্রাণ, তুমি মোর যা অগো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর যা অগো প্রিয়।
করো মোর
Yeah.
আছে যে গুনাহ মানুষ যখন করেছে তখনই তার আমল নামায় তার গুনাহের পরিচয় লিখে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি এই গুনাহের কাজ করছে, ওই পর্যন্তই। যদি কোনো ব্যক্তি কাউকে আঘাত করে তো সে অন্যায়ভাবে আঘাত করেছে, যখন সে আঘাত করলো তার আমল নামায় এই গুনাহের পরিচয় লিখে দেওয়া হলো সে অন্যায়ভাবে কাউকে আঘাত করেছে। যখন গুনাহের কাজ করে তখনই তার লেখা হয়, এরপরে আর সেই গুনাহের কথাগুলো লেখা হয় না, যতটুকু লেখার ওই পর্যন্তই লিখবে। আর কিছু গুনাহ এমন আছে যেগুলো এখন গুনাহ করছে তো সারাক্ষণ তার ওই আমলনামায় গুনাহ লেখতেই থাকা হয়। যেমন একটা উদাহরণের মধ্যে দাড়ি কাটা, যখন কোনো ব্যক্তি দাড়ি কাটলো অর্থাৎ মুন্ডন করে দিল তো এর গুনাহ ধারাবাহিকভাবে চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, লিখতেই থাকে ফেরেশতারা তার আমল নামার মধ্যে। এটা ধারাবাহিকভাবে লেখা চলতে থাকে যে সে দাড়ি মুন্ডন করছে, দাড়ি মুন্ডন করছে। এটা হলো ধারাবাহিকভাবে তার গুনাহ এভাবে চলতে থাকে। কোনো ব্যক্তি কিছু মিথ্যা কথা আছে যা সে মিথ্যা বলা যখন বলছে তখনই তার আমল নামায় ওই গুনাহের পরিচয় লেখা হয়েছে, সে মিথ্যা বলছে। আবার কিছু মিথ্যা এমন আছে যার গুনাহ ধারাবাহিকভাবে তার মানে উঠতেই থাকে তার আমল নামায়। যেমন কেউ মিথ্যা বলল আর তার মিথ্যা বলার কারণে পুরো সংসার নষ্ট হয়ে গেল, কোনো ব্যক্তির পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল, কারো ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেল। এখন ওই ব্যক্তি কষ্টের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, সংসার নষ্ট হয়ে গেছে, ওই মানুষগুলোর অভিশাপ, ওই মানুষগুলোর নিঃশ্বাস, ওই মানুষগুলোর কালো নিঃশ্বাসগুলো আসতেই থাকবে, তার উপরে আসতেই থাকবে, আর তার আমলনামায় গুনাহ এভাবে লিখেই যায়। তো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা এই গুনাহের কিছু পরিচয় তুলে ধরেছেন। কিছু গুনাহ আছে বান্দা যখন করে ওই সময়ই লেখা হয়, পরিচয়টা তার আমল নামায় তুলে দেওয়া হয় সে এই গুনাহ করছে। কিছু গুনাহ আছে গুনাহ করার পরেও যেন গুনাহ তো করা শেষ কিন্তু তার আমল নামায় এগুলো লিখতেই থাকে যে সে গুনাহ এটা করছে, এটা করছে। ধারাবাহিকভাবে তার এই গুনাহ লেখা চলতে থাকে, তার আমল নামায় উঠতে থাকে, তার বদ আমল নামা এর কারণে ভারী হয়ে যায়। তো আমার নাতখা ইসলাম ভাই যেটা বললেন যে প্রতিনিয়ত আমার সময়টা গুনাহের মধ্যে কাটছে, হয়তো আমরা জানি না, আজ শর্ট প্যান্ট পরে, হাঁটুর উপরে কাপড় পরে রাস্তায় বের হয়েছি, গুনাহের পরিচয় জানি না, হারাম হারাম কাজ,
নিয়ামত একটা কাপড় পোশাক। মানুষ আমরা পূর্বের যুগের ইতিহাস যারা স্টুডেন্ট তারা সকলেই জানি, মানুষ নিজের লজ্জা স্থানকে শরীরকে ঢাকার জন্য কত কষ্ট করেছে,
কত কষ্ট করেছে,
পশু শিকার করে সেই চামড়া দিয়ে নিজের শরীরকে
বানাতো,
আবৃত করতো, ঢেকে রাখতো। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন ইয়া বানি আদম, হে মানব সম্প্রদায়, হে আদব সন্তান, আনজালনা আলাইকুম, নিশ্চয় আমি তোমাদের জন্য লিবাসায় লিবাস নাজিল করেছি, লিবাস দিয়েছি আমি তোমাদেরকে। কেন দিয়েছেন? ইউআরি সাওয়াতিকুম, যেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখতে পারো। ওয়ারিশা, এটা খুব সুন্দর একটা বিষয়। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুম শাইতান, শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলতে পারে, ফেতনার মধ্যে না ফেলতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে সে বের করেছে, নিয়ে এসেছে পৃথিবীতে, এই কাজটা যেন তোমাদের দ্বারা না হয়। অর্থাৎ আমরা যদি সেই শয়তানের পদাঙ্কই অনুসরণ করি, শয়তানের কথা মেনে আমরা শর্ট প্যানের কথা বললেন, ছোট যে পোশাক ইসলামে নিষেধ করেছে সেই সকল পোশাক পরিধান করে রাস্তায় বের হয়, তো আমাদের ভাগ্য ওই রকমই থাকবে, আমরাও জান্নাতে যেতে পারবো না। জান্নাত থেকে আমাদেরকে, যদিও আমাদের ঠিকানা জান্নাত, মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো আমরা মানি,
সেগুলো মানি
মানি, কিন্তু পালন করি না। এই পোশাকের যে বিষয়টা রয়েছে, এত গুরুত্বপূর্ণ ইসলামের একটা অপরিহার্য অংশ, এটা
লাস্ট জমানায় এসে, অর্থাৎ আমাদের জমানায় এসে, এর পূর্বে পোশাক বা সতর ঢাকার এক শরিয়াতের বিধান হয়তো তাদের মতো ছিল, আমাদের সময় আমাদের জমানায় বা আখিরি নবীর শরিয়াতের হুকুম হলো সতরকে ঢাকা ফরজ করা হয়েছে, সতর ঢাকা। এখন যারা এমন পোশাক পরিধান করে রাস্তায় বের হয়, তাদের কাছে প্রশ্ন, আপনার সতর কতটুকু, এটাকে আপনি জানেন কতটুকু ঢাকা ইসলামের শরিয়াতের দৃষ্টিতে ফরজ করা হয়েছে, হয়তো এটাও আপনি জানেন না, আর জানার মতো পরিবেশ আপনার ঘরে নেই।
যারা এই সকল কাজ করে, ইসলামের যে আপনার গণ্ডি দিয়ে দেওয়া হয়েছে, পুরুষের জন্য কতটুকু সতর, মহিলার জন্য কতটুকু সতর, যারা এই কাজগুলো করে না, অধিকাংশ হচ্ছে তারা নিজের টাকায় কিনা পোশাকে করে না।
আচ্ছা,
ঠিক আছে, এরা হচ্ছে হয়তো গার্জেন তাদেরকে কিনে দিচ্ছে
বাবার টাকায়,
বা কেউ তাদেরকে গিফট করছে। এখন যারা দিচ্ছে, যারা করছে, তারা কিন্তু এই কাজের পিছনে সহায়তা তাদের
করছে।
আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের ব্যাপারে এবং সীমা লঙ্ঘন করার ব্যাপারে কাউকে সাহায্য করো না,
সাহায্য করিও না,
ঠিক আছে। এটাও কিন্তু আপনার পরিচয় যে আপনি মনে করছেন আমি তো করছি না, কিন্তু আপনি সাহায্য করছেন,
সাহায্য করছেন।
এই গুনাহের পরিচয়টা আমরা আমাদের অনেকের মাঝে নেই, যে গুনাহের কাজে সাহায্য করা হচ্ছে গুনাহ। এখন আপনার টাকা আছে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি ওই কাপড় কিনে দিচ্ছেন যা ইসলাম সম্মত,
কাপড় না কিনে দিলেও টাকা দিচ্ছে,
টাকা তো দিচ্ছেন,
কিন্তু মা বাবার এতটুকু খেয়াল নেই যে আমার সন্তান কেমন ধরনের পোশাক পরিধান করছে, কোন পোশাক পরিধান করছে। গুনাহের পরিচয় জানাটা অত্যন্ত জরুরি, এটা আমি হই বা আপনি হন, মা বাবা হোক বা ব্যক্তি হোক, সবার কাছেই গুনাহের পরিচয় জানাটা প্রয়োজন। এখন সন্তান মা বাবার সামনে আল্লাহ তালার পানা, এই যে ছোট কাপড় পরে বের হচ্ছে বা হাঁটুর উপরে কাপড় পরিধান করে বের হচ্ছে, এটাকে কিছুই মনে করছে না। গ্রামগঞ্জে অনেক সময় দেখা যায় ক্ষেত খামারে কাজ করতে গেলে তারাও হাঁটুর উপরে কাপড় তোলে, এরাও কিন্তু এটাকে গুনাহ যে এতটা সিরিয়াসভাবে নিচ্ছে না, কেননা জানে না, এই গুনাহের পরিচয়টা তার কাছে নেই। আচ্ছা, আপনার গালে বা আপনার 5 বছরের সন্তানের গালে একটা চর মারল কেউ, চরটা তো সমানই, আপনার গালে পড়ুক বা আপনার সন্তানের গালে পড়ুক, যার গালেই পড়ুক, চরটা তো সমানই, এর নাম ওটার একটা চর খেয়েছে, কে খেয়েছে, সন্তান বা বাবায়, কষ্টটা কতটুকু লেগেছে, বাবায় খাক চরটা বা সন্তান খাক, অন্তরের মধ্যে গিয়ে লাগে, কষ্ট লাগে, অপমানের ইয়াটা ভারটা নিতে পারে না। সন্তান যখন এই ভুল কাজটা করলো, হারাম কাজটা করলো, গুনাহে কবিরা করলো, তখন তো আপনার অন্তরে এভাবে লাগলো না, এত কষ্টটা তো ফিল তো আপনি করলেন না যে আমার সন্তান কি গুনাহের কাজ করলো, তার মানে বোঝা গেল মা বাবাও গুনাহের পরিচয়টা জানে।
আপনার মেরাজ তো চলে আসছে, রজবের মাস চালু হয়ে গেছে,
রজবের মাস,
মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করছিলেন, তো জাহান্নামের মধ্যেও একজন ব্যক্তিকে দেখছেন যে হাসছে, জাহান্নাম তো হাসার জায়গা না, তো সেখানে দেখলেন একজন ব্যক্তিকে হাসছে, তখন জিব্রাইলকে প্রশ্ন করলো যে ব্যক্তি হাসছে কেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এই ব্যক্তি দুনিয়ায় সন্তান রেখে এসেছিল এবং সে প্রতিনিয়ত তার বাবার জন্য দোয়া করছে, তার ছেলের যে নেক কাজ, নেক আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে অব্যাহতি দিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। অর্থাৎ সন্তানের আমল, সন্তানের কাজ, এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু পিতা মাতার উপর প্রভাব পড়ে, সেটা দুনিয়াতে হোক আখিরাতে হোক। আমি বলছিলাম আল্লাহ তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে গুনাহের ব্যাপারে সীমা লঙ্ঘন করার ব্যাপারে তোমরা কাউকে সাহায্য করো, সহযোগিতা করো না। এখন আপনি যে সতরের যে বিষয়টা, এরকম একটা বিষয় যে সতর ভঙ্গ করলো সেও গুনাগার, আর তার দিকে যে দেখবে সেও গুনাগার হবে। এখন আপনার এই একটু অসচেতনতার কারণে, আপনার টাকার বিনিময়ে পোশাক ক্রয় করে পরিধান করার কারণে কত মানুষ গুনাগার হচ্ছে। এখানে কিন্তু যে তাআবনু যে বিষয়টা, সাহায্যকারীর যে বিষয়টা চলে আসে, আমাদের অসতর্কতা বলি, আমাদের অজ্ঞতা বলি, আমাদের উপর তো জানা এগুলো ফরজ না, গুনাহের পরিচয়গুলো জানা তো আমাদের জন্য ফরজ। তো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলোর ব্যাপারে, যে আমাদের সন্তান কী ধরনের পোশাক পরছে। আপনার ক্ষমতা আছে, সক্ষমতা আছে বাধা দেওয়ার পর আপনি বাধা দিচ্ছেন না, এটারও কিন্তু গুনাহ রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।
আমিন আমিন আমিন। গুনাহের পরিচয়, মা বাবা গার্ডিয়ান আমাদেরকেও জানতে হবে, আমার বয়স হিসাবে আমাকেও জানতে হবে গুনাহের পরিচয় কি রয়েছে। আর এই গুনাহের পরিচয়, গুনাহ থেকে বাঁচা, গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করা, আল্লাহর পথে ফিরে আসার জন্য আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত ইসলামী আমাদেরকে প্রতিনিয়ত বোঝাচ্ছে এবং বোঝানোর চেষ্টা করছে। আমরা দাওয়াত ইসলামীর সংস্পর্শে চলে আসি, দাওয়াত ইসলামীর সঙ্গ দেই, সাথে থাকি মুবাল্লিগদের, আল্লাহ চাই ধীরে ধীরে আমাদের মধ্যেও এই গুণগুলো চলে আসবে এবং গুনাহ থেকে বাঁচারও আমাদের আল্লাহ তাআলা।
দাওয়াত ইসলামে যে আপনার মানুষকে সংশোধন করা বুঝার একটা বড় ইভেন্ট হচ্ছে আমাদের ইস্তেমা,
তিন দিনের সুন্নাতে
আমাদের ইস্তেমার ডেটটা আপনি আবার
যে 14-15-16 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ,
সেটা একটু বলেন।
আসিয়ান সিটি ইয়ারপোর্টে প্রতি বছর যেই সাইটগুলোতে হয়, আপনাদের মনে আছে 2016 সম্ভবত ঢাকাতে ফার্স্ট ইজতেমা যেই মাঠে হয়েছে, পাশের মাঠটাতেই ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ এবছর ইজতেমা। আর বারবার মাদানী চ্যানেলে মাদানী মুজাকারাতে তিন দিনের সুন্নাতে বড় ইজতেমার ঘোষণা হয়েছে এবং বারবার আমরা বিভিন্ন প্রোমো দেখানোর চেষ্টা করছি মাদানী চ্যানেলের মাধ্যমে। আশা রাখি ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ দর্শক আপনাদের পক্ষ থেকে তিন দিনের সুন্নাতে বড় ইজতেমায় আপনার ঘরের পুরুষ যারা আছে তাদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। চলুন যে যেখানে আছে আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
মনির বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শোনেন গো সাহেব দীনায়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা খোসলা বাজ মে হেদায়ত পে লাখো সরা ও সে জলওয়ে শানি কুদ পেলাখো সরা ডাল দি কলব মে আজমতে মুস্তফা সৈয়দি হযরত পেলাখো সরা বেজ সে জিন সজে উস আমি রহলে সুন্নত পেলো খোসালা, উস আমি রহলে সুন্নত পেলো খোসালা, মুস্তফা জানে রহমত পেলো খোসালা, শমে বাজ মেরে দায়ত পে লাখো সালাম।
সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
تهجد আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।